الرحمن الرحيم ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد فحسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেহের মতো মনেরও রোগ হয় এবং তা দেহের রোগের মতোই গুরুত্বপূর্ণ।
সিজোফ্রেনিয়া নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের সুপ্রিয় শ্রোতা বন্ধু এবং নিয়মিত পত্র লেখক দেবাশিস গোপ অনুরোধ জানিয়েছেন। আমাদের এ শ্রোতা বন্ধুর বিশেষ অনুরোধে স্বাস্থ্য কথার আসরে আমরা কয়েক পর্বে মানসিক রোগ সিজোফ্রেনিয়া নিয়ে আলোচনা করব। আজ এর দ্বিতীয় পর্ব শুনবেন।
ব্রেনের একটি রোগ সিজোফ্রেনিয়া নিয়ে প্রথম পর্বের আলোচনায় শুনেছি খণ্ডিত মন শব্দটি। এই রোগটি মানসিক এবং জটিল রোগ। এতে আক্রান্ত হলে উদ্ভট চিন্তা, বিভ্রান্তিকর বা অলীক কিছু দেখা, অসঙ্গতিপূর্ণ কথাবার্তা এবং অন্যরা যা শুনতে পায় না এমন কিছু শোনার মতো ঘটনা ঘটে রোগের কাছে। তো চলুন আজ এ বিষয়ক আলোচনার দ্বিতীয় পর্বে যাওয়া যাক। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম। অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
অধ্যাপক তাজুল ইসলাম, প্রথম পর্বের আলোচনায় সিজোফ্রেনিয়া রোগটি কি সে সম্পর্কে আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। দ্বিতীয় পর্বের শুরুতেই জানতে চাইছি কেন হয় সিজোফ্রেনিয়া বা এই রোগটি হওয়ার কারণ কি।
সিজোফ্রেনিয়া আসলে অন্যান্য রোগের মতনই, এই যে আপনার প্রেসারের রোগী, ডায়াবেটিস রোগী, এদের কি কারণে হয়, এদেরও কিন্তু মোটামুটি বেশিরভাগ কারণে কিন্তু জেনেটিক, বংশগত, মানে বংশের যে বৈশিষ্ট্য অথবা জিন গঠিত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থাকলে এই যে ক্রনিক যে সমস্ত ডিজিজগুলি হয়, প্রেসার বলেন, ডায়াবেটিস বলেন, অথবা যদি বললাম ডিমেনশিয়া বলেন, এই রোগগুলি কিন্তু সাধারণত জেনেটিক লোড থাকে। আমাদের সিজোফ্রেনিয়া রোগটারও তার একটা বৈশিষ্ট্য হতে পারে। তার মানে এই নয় যে আপনি যেমন আপনার বাবা বা আমার বাবা যদি ডায়াবেটিস হয় অনিবার্য ভাবে সবার তার ছেলে মেয়ে নাপি নাপি যে এরকম হবে তা তো নয়। ঠিক একই রকম ভাবে সিজোফ্রেনিয়ারও যে একজনের হলে যে তার পরিবারের সবাই এরকম ভাবে হবে এবং যাদের বংশে নাই তারা হবে না, এরকম না। এটাও প্রেশার ডায়াবেটিসের মতোই।
অধ্যাপক তাজুল ইসলাম, আপনি বললেন বংশগত কারণে সিজোফ্রেনিয়া হয়ে থাকে, তার মানে এ নয় বংশে থাকলে ওই বংশের সবার হবে। তো বংশগত কারণ ছাড়া আর মূল কি কারণে হতে পারে সিজোফ্রেনিয়া?
তবে মূল কারণ যেগুলি হচ্ছে সেটা হচ্ছে ব্রেনের কতগুলি নিউরোট্রান্সমিটার বলি আমরা, নিউরোট্রান্সমিটার সহজ বাংলা হচ্ছে আমরা যে বিভিন্ন কাজ করি, চিন্তা করি, অ্যাকশন করি, মানে মোটর সিস্টেম যেটাতে আমরা বলি পেশি গঠিত কাজ, যেটা আবেগ জনিত কাজ, যেটা আমাদের বাড়ি অনুভূতি জনিত কাজ, যেটা বা সেন্সেশন জনিত ইন্দ্রিয় প্রবণ যে সমস্ত কাজ যেগুলি আছে অথবা আমাদের চিন্তা ভাবনা, এগুলি সবগুলি কিন্তু স্থিত হওয়ার কতগুলি বার্তা বাহক ব্রেনের ভিতরে বেশ কিছু বার্তা বাহক আছে যেগুলি মেসেজ বহন করে, এগুলিকে আমরা নিউরোট্রান্সমিটার বলি। ইম্পর্টেন্ট কয়েকটা নিউরোট্রান্সমিটার হচ্ছে ডোপামিন, সেরোটোনিন, নরইপিনেফ্রিন, তারপর গ্লুটামেট। এগুলি এখন সিজোফ্রেনিয়া তো আবার অন্যান্য ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই সমস্ত বিভিন্ন রোগেও এই নিউরোট্রান্সমিটারগুলি বিশেষ ভূমিকা থাকে। বিশেষ করে সিজোফ্রেনিয়া যখন আলোচনা করছি, সিজোফ্রেনিয়াতে এই ডোপামিনের ব্যাপার, গ্লুটামেটের ব্যাপার, এগুলি কিন্তু ইনভলভ থাকে।
জি, আপনি বললেন ব্রেনের কতগুলো নিউরো ট্রান্সমিটার বা বার্তা বাহক আছে, তারাই সমস্ত কাজের মেসেজ বহন করে থাকে। এদের বিভিন্ন রকমের কাজ আছে, সে সম্পর্কে যদি আপনি একটু বুঝিয়ে বলেন।
এগুলি বিভিন্ন রকমের ফাংশন আছে, এক একটা নিউরো ট্রান্সমিটার শুধু একটা কাজ করে না, বহুবিধ ফাংশন করে, এবং এই বহুবিধ কাজগুলি একটা আরেকটাকে কখনো কখনো বাড়িয়ে দেয়, আবার কখনো কখনো অ্যান্টাগনিজ করে, অর্থাৎ একটা আরেকটাকে বাধা স্বরূপ হিসেবে কাজ করে। এই জটিল প্রক্রিয়াগুলি আমি এখানে আলোচনা করতেছি না, কিন্তু এই নিউরো ট্রান্সমিটার গুলি বেশ ভূমিকা রয়েছে। এই যে আমাদের চিন্তা প্রণালী, আমাদের চিন্তার গঠন কিরকম হবে, আমাদের আবেগ প্রকাশ এবং আবেগ নিয়ন্ত্রণ কিরকম হবে, এগুলি নিয়ন্ত্রণ করে কিন্তু এই নিউরো ট্রান্সমিটার গুলি। অন্যান্য প্রাণী থেকে মানুষ যে উন্নত হয়েছে, মানুষ যে অনেক সভ্য হয়েছে, অনেক যে মানবিক হয়েছে, এটা প্রধান কারণ হচ্ছে মানুষের সামনের অংশটা, ব্রেনের কফের যে অংশটা, এই অংশটার বৃদ্ধির কারণে। এই অংশটা অন্যান্য প্রাণীর তুলনায় মানুষের অনেক বেশি বিকাশ হয়েছে, যার ফলে মানুষের বুদ্ধিবৃত্তির দিক থেকে, মানুষের চিন্তা জগতের দিক থেকে এবং মানবিক গুণাবলীর দিক থেকে মানে মানুষ অন্যান্য প্রাণী হিসেবে অনেক উন্নত। এই যে অংশটা, এই অংশটারও বেশ কিছু অংশ এবং তার নিচে কিছু অংশ, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এই অংশের সঙ্গে কিছু যোগাযোগ, কানেক্টিভিটি থাকে। এই কানেক্টিভিটির সঙ্গে কিছুটা বৈকল্য হয়, কিছুটা ডিসফাংশন হয়, কিছুটা ডিসকানেকশন হয়। এই সমস্ত কারণে অনেক সময় চিন্তা প্রণালীর ভিতরে অথবা আবেগ প্রকাশের ভিতরে অথবা ভাব বা কথা প্রকাশের ভিতরে অনেক রকমের ত্রুটি বিচ্যুতি দেখা দিতে পারে।
শ্রোতা বন্ধুরা, সিজোফ্রেনিয়া নিয়ে মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাজুল ইসলামের সাক্ষাৎকার শুনছেন। শীঘ্রই ফিরছি, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। অধ্যাপক তাজুল ইসলাম, কি কারণে সিজোফ্রেনিয়া হয় তা জানা হলো, এখন এর চিকিৎসা সম্পর্কে আপনি বলুন।
সিজোফ্রেনিয়া সম্বন্ধে ভুল ধারণা যে এটা পাগল রোগ, এটা আসলে একটা ব্রেনের রোগ। দ্বিতীয়ত, আমি চিকিৎসাযোগ্য ব্রেনের রোগ, এটা যে চিকিৎসাযোগ্য এবং চিকিৎসা করলে ভালো হয় এটা ভালো করে বুঝতে হবে। তবে আমাদের সাধারণ রোগীদের এবং অনেকের হতাশার কারণ হতে পারে এই কারণে যে তারা অল্প জায়গায় কিছু চিকিৎসা গ্রহণ করে, কিন্তু সেই চিকিৎসার যে মূল ধারা সেটা বুঝে নিতে পারে না এবং সেইভাবে ফলাফল থাকে না বলেই অনেক রোগী কিন্তু অর্ধেক কিছু চিকিৎসা করে বা আধা খাসারা চিকিৎসা করে তারা তত ভালো হতে পারে না বলেই বেশিরভাগ মানুষের ধারণা হয়েছে বোধ হয় এই সিজোফ্রেনিয়া রোগটা চিকিৎসা করলেও ভালো হয় না, কিন্তু এটা একটা ভুল ধারণা।
Thank you. আপনি আগেও বলেছেন একটু যে এটি চিকিৎসা যোগ্য রোগ, তো চিকিৎসা করালে কি পুরোপুরি ভালো হয়ে যায় এই রোগটি?
সঠিক চিকিৎসা এবং সময় মতন এবং ভালো একজন সাইকিয়াট্রিস্ট যার অধীনে থাকলে এটা যে পরিপূর্ণভাবে এবং অনেকটাই মানে সাধারণ জীবনযাপনের মতন করতে পারে সেই ব্যাপারে আমি কিছু কথা বলবো। প্রথমত হচ্ছে যে আগে বলেছি যে এটা ব্রেইনের রোগ, অর্থাৎ ব্রেইনের রোগ মানেই হচ্ছে আমরা ওষুধ দিয়ে বা ইঞ্জেকশন দিয়ে এই রোগ চিকিৎসা করি। আমরা কিন্তু এটা ওই গায়ে দিয়ে পানি পড়া, তাবিজ পড়া এগুলি দিয়ে কিন্তু এই রোগে কোনো চিকিৎসা হয় না। আমাদের দেশের বেশিরভাগ রোগী কিন্তু আমাদের কাছে যারা চিকিৎসা নিতে আসে তারা পড়াই তাবিজ পড়া, পীরের কাছে যাওয়া, পানি পড়া এগুলি করে করে অনেকদিন পরে আমাদের কাছে আসে যখন ধরে কোনো কাজ হচ্ছে না। তারা যারা জেল কারণে রুজুরের কাছে যায়, রুজুরও কিন্তু এখন বুঝে ফেলছে সিজোফ্রেনিয়াটা তারা কিন্তু তথাকথিত জেল কারণ দিয়ে ভালো করতে পারবে না। আসলে তারা কিছুই করতে পারে না, কিন্তু অর্ধেক কৃতিত্ব তারা নিয়ে বাকিটা আমাদের কাছে পাঠাইতে চায়। এখন আরেকটা ব্যাপার, শুধু ওই সময় যে ওইটা আছে তা না, আমাদের এখানে চিকিৎসা অর্ধেক নেওয়ার পরেও আবার বাকি চিকিৎসাটা আবার তারা ওই ঋণের তাড়ানোর মতন বা পিনের কাছে নিয়ে করতে চায়। অনেক আত্মীয় স্বজন বা আশেপাশের লোকদের পরামর্শ এটা করে থাকে, যার ফলে চিকিৎসাটা খুব ভালোভাবেই ব্যাহত হয়।
অধ্যাপক তাজুল ইসলাম, সিজোফ্রেনিয়ার কারণ ও চিকিৎসা নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর আলোচনা থেকে যেটি আমরা বুঝলাম, সিজোফ্রেনিয়া মানে পাগল নয়, এটি ব্রেনের একটি জটিল রোগ, তবে সঠিক চিকিৎসা করা হলে এ রোগ পুরোপুরি ভালো হয়ে যায়। তো শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে স্বাস্থ্য কথার আসর থেকে আজ এখানেই বিদায় চাইছি।
ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা। প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন, আশা করছি সবাই ভালো আছেন। ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক নতুন ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আজকের আসরে আমরা পরিবারের উপর ভার্চুয়াল জগতের প্রভাব নিয়ে আলোচনা করব। আশা করি আসরের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের পেছনে মানুষ এখন অনেক বেশি সময় ব্যয় করছে। আমরা বলছি না এসবের প্রয়োজন নেই, কিন্তু এর ব্যবহার হচ্ছে প্রয়োজনের চেয়ে অনেক বেশি। পরিবারের সদস্যরা ইন্টারনেটের পেছনে অনেক বেশি সময় ব্যয় করায় বাবা মায়ের সঙ্গে সন্তানের দূরত্ব বেড়ে যাচ্ছে, দূরত্ব বাড়ছে স্বামী স্ত্রীর মধ্যেও। তরুণদের মাঝেই ভার্চুয়াল জগতের প্রতি ঝোঁক প্রবণতা তুলনামূলক বেশি। এ কারণে তরুণ সমাজের মধ্যে এক ধরনের আত্মকেন্দ্রিকতা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমের প্রতি আসক্ত তরুণরা এখন আর আগের মতো এক জায়গায় বসে গল্পগুজব করতে খুব একটা আগ্রহী নয়। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠতা ও মনের টান কমে যাচ্ছে।
পরিবারের সদস্যদের মধ্যে মনের দূরত্ব বাড়লে পরিবারের ভিত্তিই দুর্বল হয়ে পড়ে, এর ফলে তালাকের মতো ঘটনা বেড়ে যায় এবং পরিবারের বিভিন্ন প্রজন্মের সদস্যদের মধ্যে অমিল ও মতবিরোধ আর সহনীয় পর্যায়ে থাকে না। পারিবারিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, সমাজে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও পারিবারিক সহিংসতা কমছে না। এর কারণ হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও আলোচনার অভাব। এর ফলে তাদের মধ্যে প্রত্যাশিত সহমর্মিতা দেখা যায় না এবং ছোটখাটো বিষয়ে ঝগড়া লেগে যায়। বর্তমানে পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ আলোচনা ও গল্পগুজবের স্থান দখল করে নিচ্ছে ভার্চুয়াল জগৎ। এ অবস্থায় পারিবারিক কাঠামোকে দৃঢ় ও শক্তিশালী রাখতে ভার্চুয়াল জগতের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা জরুরি হয়ে পড়েছে।
যেমনটি এর আগেও আমরা আলোচনা করেছি, বর্তমানে পারস্পরিক সম্পর্কের মাধ্যম হয়ে উঠেছে ভার্চুয়াল জগৎ। এ কারণে পরিবারের সদস্যদের মধ্যে জীবন সম্পর্কে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। বড়দের অভিজ্ঞতা ও নির্দেশনা অনেকের কাছেই আগের মতো গুরুত্ব পাচ্ছে না। আবেগের বশবর্তী হয়ে সঙ্গী নির্বাচনের প্রবণতাও দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে স্বামী বা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ধর্মীয় ও সামাজিক দিকগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে না। অনভিজ্ঞ তরুণ তরুণীরা জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পরিবারের সদস্যদের মতামতকে গুরুত্ব না দেওয়ায় তালাক বা বিচ্ছেদের মতো ঘটনা অনেক বেড়েছে। ইন্টারনেট ভিত্তিক কথোপকথন কখনোই পারিবারিক বৈঠকগুলোর বিকল্প হতে পারে না। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও আকর্ষণ হচ্ছে পবিত্র। এই ভালোবাসা ও আকর্ষণের ভিত্তিতেই পারিবারিক সুখ নিশ্চিত হতে পারে।
আমরা ভার্চুয়াল জগতের প্রতি অতি আকর্ষণ ও অতি নির্ভরতার কারণে নানা সমস্যা সৃষ্টি হওয়া নিয়ে কথা বলছি, তবে একই সঙ্গে এ কথাও মনে রাখতে হবে যে ভার্চুয়াল জগতের প্রতি নির্ভরতা সৃষ্টির পেছনে যেসব বিষয় কাজ করে সেগুলোও চিহ্নিত করতে হবে। একটি পরিবারের অভিভাবকরা অর্থাৎ বাবা মা উভয়ই যখন চাকরিজীবী হন, তখন তারা সন্তানদেরকে বেশি সময় দেন না বা চাইলেও দিতে পারেন না। এ অবস্থায় সন্তানেরা একাকিত্বে ভোগে, তারা সময় কাটাতে ভার্চুয়াল জগতের আশ্রয় নেয়। ইন্টারনেটে ঢুকে নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঙ্ক্ষিত বন্ধু বান্ধবীর খোঁজ করতে থাকে। বড়দের পরামর্শ ছাড়াই এ ধরনের জগতে প্রবেশ করার কারণে কখনো কখনো বড় ধরনের ধোঁকা খায় তারা।
সামাজিক যোগাযোগের মাধ্যমে যুক্ত হওয়া এখন এতটাই সহজ যে সব বয়সের মানুষই সেখানে তৎপরতা চালাতে পারে। এ অবস্থায় পরিবারের অভিভাবকদের সচেতনতা জরুরি। বাবা মার উচিত সন্তানদের জন্য কিছু সময় ব্যয় করা, যাতে তারা একাকিত্ব অনুভব না করে। বর্তমান যুগের ব্যস্ত জীবন পদ্ধতিতে বাবা মায়েরা বেশিরভাগ ক্ষেত্রেই যে ভুলটি করেন তা হল তারা সন্তানকে সবকিছুই দেন শুধু সময় ছাড়া। বাবা মা সন্তানের জন্য বাড়ি গাড়ি কেনেন, ভালো স্কুলে ভর্তি করেন, ভালো খাবার ও পোশাক দেন, কিন্তু তাদের সঙ্গে যে সময় কাটানো দরকার, তাদেরকে যে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া দরকার সে কথা ভুলে যান। সন্তানেরা স্কুল কলেজে গিয়ে কি করছে, তার বন্ধুকে অথবা ইন্টারনেটে সে কাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলছে, সেসব তথ্য বাবা মায়েরা অনেক সময় জানেন না। এর ফলে বাবা মায়ের অজান্তেই অনেক দুর্ঘটনা ঘটে যায়। এ ধরনের প্রবণতা বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষের মতো ইরানিদের মধ্যেও দেখা যায়। এ কারণে এ নিয়ে এদেশে ব্যাপক গবেষণা হচ্ছে।
গবেষণার অংশ হিসেবে পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে, ইরানের তেহরান, মাশহাদ, ইস্পাহান, সিরাজ ও গিলান প্রদেশে বিয়ের প্রথম তিন বছরের মধ্যে যেসব তালাকের ঘটনা ঘটে তার 17% ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বাস্তবতার চেয়ে আবেগকে বেশি গুরুত্ব দেওয়ার কারণেই পরবর্তীতে বিচ্ছেদের ঘটনা বেশি ঘটে বলে গবেষকরা জানিয়েছেন। অনেকেই আবার জীবনযাপনের সঠিক পদ্ধতি জানে না বা জানলেও তা প্রয়োগ করে না, এ কারণেও স্বামী স্ত্রীর মধ্যে তালাকের ঘটনা ঘটে থাকে। অনেক সময় দেখা যায় বিয়ের পর স্বামী বা স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি ঝুঁকে পড়ে, সাংসারিক সমস্যার কারণে অনেক ক্ষেত্রেই কৃত্রিম সুখের সন্ধান করেন অনেক মানুষ।
এ অবস্থায় কেউ কেউ সুস্থ বিনোদনের সন্ধান করতে গিয়ে বিপথে চলে যান। স্বামী বা স্ত্রীর সঙ্গে সময় কাটানোর চেয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটানো বেশি আকর্ষণীয় মনে হয়। এরপর তা এক ধরনের নেশায় পরিণত হয়। ফলে সাংসারিক যে ঝামেলা সহজেই মিটে যেতে পারত, তা সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিল হয়ে পড়ে। তবে মনে রাখতে হবে, ইন্টারনেট বা সামাজিক যোগাযোগের মাধ্যম আমাদের জন্য নানা সুযোগ এবং সম্ভাবনাও তৈরি করেছে। আমরা কিভাবে কি উদ্দেশ্যে তা ব্যবহার করছি তার উপর নির্ভর করে আমরা এই জগৎ থেকে উপকৃত হব নাকি বিপদগ্রস্ত হব। বাস্তবতা হল, ভার্চুয়াল জগৎকে এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কাজেই এ জগৎকে মেনে নিয়ে সচেতনভাবে তা ব্যবহার করতে হবে।
যাই হোক, ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও সংখ্যার শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আপনাদের সঙ্গ পাব এ আশা করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি ভালোই আছেন। কোরআনের আলোর আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা সূরা আলে ইমরানের 14-17 আয়াত নিয়ে আলোচনা করব। প্রথমেই শোনা যাক 14 আয়াতের তিলাওয়াত ও অনুবাদ।
زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِندَهُ حُسْنُ الْمَآبِ।
নারী সন্তান সন্ততি, সোনারূপার ভাণ্ডার আর সুশিক্ষিত ঘোড়া, গবাদি পশু এবং ক্ষেতখামার মানুষের কাছে সুন্দর, আকর্ষণীয় ও লোভনীয় করা হয়েছে। এসবই ক্ষণস্থায়ী জীবনের ভোগ্য বস্তু মাত্র। আল্লাহর কাছেই রয়েছে শ্রেষ্ঠ আশ্রয়স্থল।
আল্লাহ মানুষকে এই পৃথিবীতে পাঠানোর পর জীবনযাপনের সমস্ত বৈধ উপকরণ তাদের জন্য সৃষ্টি করেছেন। ভবিষ্যৎ বংশধারা রক্ষার জন্য মানুষ সন্তান সন্ততির মুখাপেক্ষী। এছাড়াও জীবিকা নির্বাহের জন্য মানুষের অর্থ ও সম্পদের প্রয়োজন হয়। খাদ্য ও পোশাক সংগ্রহের জন্য মানুষ পশু পাখি ও ক্ষেত খামারের অধিকারী হতে চায়। আল্লাহ এসব কিছুই মানুষের জন্য সহজ করে দিয়েছেন, কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে যে এসব কিছুই ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল। পৃথিবীতে আমাদের জীবন মানুষের সর্বোচ্চ আয়ুর মধ্যে সীমিত। যদি আমরা আল্লাহ ও পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস রাখি, তাহলে পৃথিবীর চাকচিক্যের ধোকায় পড়া আমাদের উচিত হবে না, কারণ কেয়ামতের দিন এসবের কোনো মূল্যই থাকবে না।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, বৈষয়িক সম্পদের প্রতি আকর্ষণ প্রতিটি মানুষের সহজাত প্রকৃতি, কিন্তু বিপজ্জনক বিষয় হল বৈষয়িক চাকচিক্যের মোহে প্রতারিত হওয়া। দ্বিতীয়ত, পার্থিব বিষয়ে আশয়কে ব্যবহার করা ও সেসবের প্রতি আকর্ষণ মন্দ নয়, কিন্তু পার্থিব বিষয় আশয়ের মোহের জালে বাধা পড়া এবং এসবের উপর নির্ভর করা ক্ষতিকর। তৃতীয়ত, আমাদের আশা ও আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের জন্য আল্লাহর স্থায়ী নিয়ামতের সাথে ক্ষণস্থায়ী নিয়ামতের তুলনা করতে হবে। এবারে সূরা আল ইমরানের 15 আয়াত নিয়ে আলোচনা করা যাক।
قُلْ أَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللَّهِ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ।
হে নবী, আপনি মানুষকে বলুন, আমি কি পার্থিব আকর্ষণের চেয়ে তোমাদেরকে ভালো কোনো কিছুর সুসংবাদ দেব? যারা খোদাভীরু তাদের জন্যে তাদের প্রতিপালকের কাছে স্বর্গ উদ্যান রয়েছে এবং সেই উদ্যানের গাছের তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত। সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী এবং সবচেয়ে বড় নিয়ামত তথা আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন।
গত কয়েকটি আয়াতে পার্থিব কোনো বিষয়ের প্রতি মানুষের আকর্ষণের কথা উল্লেখ করার পর এই আয়াতে বেহেশতের স্থায়ী কিছু নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে, যাতে মানুষ পার্থিব ও বেহেশতি নিয়ামতের মধ্যে তুলনা করে সঠিক পথ বেছে নেয় এবং দুনিয়ার চাকচিক্যে প্রতারিত না হয়। পৃথিবীতে ফলের বাগান, মনোরম প্রাকৃতিক দৃশ্য এসব যদি মানুষকে মুগ্ধ করে, তাহলে বেহেশতের সবুজ গাছগাছালি ও ফলের বাগানে পরিপূর্ণ এবং নদী বিধৌত স্থায়ী বাগান কি বেশি আকর্ষণীয় নয়? ফল ফলাদি ও অফুরন্ত খাদ্যে পরিপূর্ণ বেহেশতি উদ্যানে পবিত্র জীবনসঙ্গিনীও থাকবে। এইসব বর্ণনার মাধ্যমে বেহেশতের অফুরন্ত ও অশেষ বৈষয়িক নিয়ামতের মধ্যে অতি সামান্য অংশের উল্লেখ করা হয়েছে। কিন্তু বেহেশতের মুমিনদের জন্য সবচেয়ে বড় ও অমূল্য খোদাই পুরস্কার হল আল্লাহ সন্তুষ্টি ও তার নৈকট্য।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, বেহেশতের স্থায়ী নিয়ামত পেতে হলে পবিত্রতা অর্জন ও ক্ষুধাভীরু হওয়া জরুরি, কারণ বেহেশত হল পবিত্র মানুষদের আবাসস্থল। দ্বিতীয়ত, বেহেশতের অধিবাসীদের সুখ ও আনন্দ শুধু বৈষয়িক ক্ষেত্রে সীমিত নয়, আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে বেহেশতদের জন্য সবচেয়ে বড় আধ্যাত্মিক আনন্দ। তৃতীয়ত, পবিত্রতা ও সতীত্ব নারীর সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ বেহেশতের স্ত্রী বা সহধর্মিণীদেরকে পবিত্র বলে উল্লেখ করেছেন। এবারে সূরা আল ইমরানের ১৬ ও ১৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। প্রথমেই তেলাওয়াত শোনা যাক।
الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار।
খোদাভীরু লোকেরা বলে, হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, তাই আমাদের অপরাধ ক্ষমা করুন এবং আমাদেরকে নরকের শাস্তি থেকে রক্ষা করুন। তারা ধৈর্যশীল, সত্যবাদী, সেবানুগত বা নির্দেশনা মান্যকারী, দানশীল এবং ভোরবেলায় প্রার্থনাকারী।
পূর্ববর্তী আয়াতে খোদাভীরুদেরকে বেহেশতি বলে উল্লেখ করা হয়েছে, আর এই দুই আয়াতে খোদাভীরুদের চিন্তাগত, নৈতিক ও আচরণগত বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, যাতে বোঝা যায় কারা আল্লাহর বেহেশতে প্রবেশের যোগ্য। প্রথম আয়াতে বলা হয়েছে, যারা খোদাভীরু তারা সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। প্রকৃতপক্ষে তওবা হচ্ছে ক্ষমা প্রার্থনা, তাকওয়া অর্জন এবং আল্লাহর প্রতি বিশ্বাসী হবার উপায়। মানুষ যতক্ষণ পর্যন্ত এটা বিশ্বাস করে না যে তার সমস্ত তৎপরতাই আল্লাহ দেখছেন, ততক্ষণ পর্যন্ত সে তার আচরণ ও বক্তব্যকেও নিয়ন্ত্রণ করে না। তাকওয়া বা খোদাভীতির অর্থ শুধু পাপ থেকে মুক্ত থাকা নয়, খোদাভীতির আরেকটি দিক হল সংযম। খোদাভীরু লোকেরাও কখনো কখনো পাপ করতে পারে, কিন্তু অন্যান্য পাপীদের সাথে তাদের পার্থক্য হল, পাপ কাজ তাদের অভ্যেস ও বদ্ধমূল চেতনার অংশ নয়, বরং তারা অবহেলা ও অসচেতনতার কারণে ভুলক্রমে পাপে লিপ্ত হয়। দ্বিতীয়ত, কালে ভদ্রে তারা অনিচ্ছাকৃতভাবে পাপ করলেও সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং নিজেদেরকে পুনরায় পাপ করা থেকে মুক্ত রাখে। পরবর্তী আয়াতে তাকওয়া বা খোদাভীতির পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। সত্যের পথে সুদৃঢ় থাকা এবং শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় দৃঢ় প্রতিরোধ হল এসব বৈশিষ্ট্যের মধ্যে প্রধান। কথায়, কাজে ও চিন্তায় সত্যবাদী থাকা খোদাভীরুদের আরেকটি বৈশিষ্ট্য। খোদাভীরু লোকেরা এসব গুণের কারণে সব ধরনের কপটতা, নিজেকে জাহির করা, মিথ্যা ও প্রতারণার মতো পাপ থেকে দূরে থাকতে পারেন। এছাড়াও খোদাভীরু লোকেরা বিনয়ের সাথে আল্লাহর বিধিবিধান মেনে চলেন এবং আল্লাহর নির্দেশকে তারা মন ও প্রাণ দিয়ে গ্রহণ করেন। পরহেজগার লোকেরা আল্লাহর নির্দেশ মানার পাশাপাশি সৃষ্টিরও কল্যাণের চিন্তা করে, এজন্যে তারা বঞ্চিতদের দান খয়রাত করে এবং তাদের অভাব পূরণ করে। এত সব ভালো গুণ ও কাজের কারণে খোদাভীরুরা কখনো অহংকারী হয়ে পড়ে না। তারা তাদের অবহেলাজনিত ছোটখাটো পাপ বা ত্রুটিকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ও মানব সেবার ক্ষেত্রে অত্যন্ত বড় ভুল বলে মনে করে এবং ভোরবেলায় তীব্র অনুশোচনা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।
এই দুই আয়াতের মূল শিক্ষা হল খোদাভীতির অর্থ নিজেকে গুটিয়ে নেয়া ও ঘরের এক কোণে সরিয়ে রাখা নয়, বরং পাপ হতে দূরে থেকে সদ্গুণাবলীর অধিকারী হওয়া এবং আন্তরিক চিত্তে সমাজ সেবার চিন্তাভাবনা করাই হল খোদাভীতি। তো শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও পরবর্তী আসরে।
ইরানি গল্প ও রূপকথা।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত আসরে আমরা দৈত্য ন্যাড়া আর রাজকন্যার একটি গল্প শুনিয়েছিলাম। প্রাচীন ওই লোকগল্পগুলোতে জাদুর ব্যবহার এবং অতি প্রাকৃতিক চরিত্রের প্রয়োগ আমরা লক্ষ্য করেছি। পুরনো গল্পগুলোর একটি বৈশিষ্ট্য হল কাহিনী যেন আর শেষ হওয়ার নয়, গল্প শেষ হলেও মনে হয় যেন আরও রয়ে গেছে। আরও একটি বৈশিষ্ট্য হল গল্পে পশু পাখি চরিত্র হয়ে আসে এবং এরা বুদ্ধিসম্পন্ন। আজকের আসরে আমরা তেমনই একটি গল্প শোনাব, আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, যথারীতি এই প্রত্যাশা রইল।
অনেক অনেক দিন আগের কথা, এক লোকের একটা জাঁতা কল ছিল। সবাই তাদের গম নিয়ে এসে জাঁতা কল চালককে দিত, আর জাঁতা কলের মালিক গমগুলো জাঁতায় পিষে আটা তৈরি করে দিত। তার পারিশ্রমিক ওই আটা থেকেই সে নিত। জাঁতা কল চালক ঘরের এক কোণে তার পারিশ্রমিকের আটাগুলো জমাত। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, সকালবেলা যখনই সে জাঁতা কলের কাছে আসত, দেখত আটার নামগন্ধও নেই। কল চালক মনে মনে বলত, কি ব্যাপার, ঘরের দরজা তো বন্ধই আছে, এই তাহলে আটা গেল কোথায়? আর তো কোনো পত্র নেই এখানে, এই তাহলে আমার আটাগুলো ন্যায়টা কে আসলে?
জাঁতা চালক সিদ্ধান্ত নেয় কল ঘরে রাতের বেলা থাকবে এবং ঘটনার রহস্য আবিষ্কার করবে। যেই কথা সেই কাজ, রাতে সে থেকে গেল এবং দেখল যেদিক দিয়ে পানি আসে সেদিক দিয়ে একটা শেয়াল সোজা এসে আটার স্তূপে গিয়ে আটা খেতে শুরু করে দিল। একেবারে পেট ভরে খেলো, খেয়ে দে যেটুকু আটা বাকি ছিল সেটুকু গুটিয়ে নিয়ে চলে গেল। জাঁতা চালক মনে মনে বলল, আটা চোরের খোঁজ তাহলে পাওয়া গেল। কথায় বলে না, চোরের দশ দিন তো গৃহস্থের একদিন, তাই ঘটল। পরের দিন শেয়ালকে ধরে ফেলল সে। শেয়াল তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। জাঁতা চালক বলল, কি পেয়েছিস বেটা দুষ্ট শেয়াল, তোর চামড়া তুলে বাজারে বিক্রি করে আমার আটার ক্ষতিপূরণ করব।
শেয়াল চিৎকার করতে করতেই বলল, হে আমার কথাটা একটু শোনো, হ্যাঁ ধরে নিলাম তুমি তাই করবে, আমার চামড়া বিক্রি করবে, কিন্তু তাতে কয় টাকাই বা তোমার, বলো, বরং তুমি আমাকে ছেড়ে দাও। হ্যাঁ দেখো, আমি তোমার জন্য কি করি, অন্তত আমার চামড়ার চেয়ে ভালো কিছু তো অবশ্যই পাবে তুমি। হ্যাঁ হ্যাঁ, যদি না পাও তখন আমার চামড়া তুলে বিক্রি করো। শেয়ালের কথা বিশ্বাস করে জাঁতা চালক ছেড়ে দিল তাকে। শেয়াল চলে গেল। কয়েকদিন পর সে ছেঁড়া খোড়া কাপড়ের টুকরো, জুতার ফিতা, এই লাগামের টুকরো ইত্যাদি জাতীয় আরও যা যা ছিল সব এনে জমা করল জাঁতা ঘরের এক কোণে। জাঁতা চালক এসব দেখে শেয়ালকে বলল, এ কি সব ছাইপাশ এনে জমাচ্ছ? শিয়াল বলল, তুমি চুপ করো।
এর বহুদিন পর ওই শহরে বাইরে থেকে এক ব্যবসায়ী এলো। শেয়াল তখন জাঁতা চালককে বলল, তুমি এই চার বস্তা আটা নিয়ে ব্যবসায়ীকে দিয়ে বলো এগুলো আমাদের এক শেয়াল মশাই তোমার জন্য পাঠিয়েছে, আর বলেছে শাল, গাউন, হ্যাট এবং মখমলের কিছু রাজকীয় পোশাক তার জন্য আনতে। গো গো করতে করতে জাঁতা চালক শেষ পর্যন্ত তাই করল। ব্যবসায়ী আটার বস্তাগুলো নিয়ে গেল আর কয়েকদিন পরই শেয়ালের জন্য জিনিসগুলো নিয়ে এলো। শেয়াল সেগুলো পরে রওনা দিল রাজপ্রাসাদের দিকে।
শেয়াল প্রাসাদের দরজায় গিয়ে একটা বিশেষ চেইন বাজাল। এই বিশেষ শব্দটি রাজকন্যার বিয়ের প্রস্তাবের জন্য বাজানো হয়। তো যাই হোক, প্রাসাদ রক্ষীরা বাদশাকে গিয়ে বলল, একটা শেয়াল এসেছে রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে। রাজা বলল, নিয়ে আসো তাকে। শেয়াল এলো। রাজা জিজ্ঞেস করল, তুই আসলে কি চাস? শেয়াল বলল, আমার মালিক তোমার কন্যার প্রেমে পড়েছে, সে আমাকে পাঠিয়েছে বিয়ের প্রস্তাব দিয়ে। রাজা বলল, ঠিক আছে, কিন্তু আমি তো তোমার আরবাবকে দেখি নাই। শেয়াল বলল, আচ্ছা হুজুর, আমি তাহলে নিয়ে আসি। এই বলে শেয়াল চলে গেল। শেয়াল তার মনিবের নাম ঠিক করল তুজালি বেগ। জাঁতা চালকের কাছে এসে ডাকতে শুরু করল, তুজালি বেগ, তুজালি বেগ, এই তুজালি বেগ, চলো এই টুকরো কাপড় চোপড়গুলো নিয়ে চলো, আমরা বাদশার দরবারে যাব।
জাঁতা চালক বলল, কাকে তুজালি বেগ ডাকছ তুমি? আমি কোথায় আর রাজপ্রাসাদ কোথায়? তোমার মাথা কি ঠিক আছে? শেয়াল বলল, কথা না বলে তাড়াতাড়ি চলো, যা বলছি তাই করো। জাঁতা চালক এবার তুজালি বেগ হয়ে সত্যি সত্যি ছেঁড়া খোড়া কাপড়ের টুকরোগুলো নিয়ে প্রাসাদের দিকে চলল। পথে পড়ল বিরাট একটা নদী। শেয়াল কাপড়ের টুকরোগুলো সহ তুজালি বেগকেও নদীতে ফেলে দিল। জাঁতা চালক চিৎকার করতে করতে বলল, আমাকে বাঁচা, তুই তো তোর ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিস শেষ পর্যন্ত, এবার আমাকে বাঁচা। শেয়াল তুজালি বেগকে পানি থেকে উঠিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে গেল প্রাসাদে। রাজা জিজ্ঞেস করল, কি হয়েছে?
শেয়াল বলল, কি আর হবে, 40টা কাফেলা তোমার জন্য তোফা নিয়ে আসছিল, একটা গাধার পা কেঁপে উঠল আর নদীতে পড়ে গেল, ওর পেছনে বাকি গাধারাও পড়ে গেল নদীতে। আমার মনিব ঘোড়ায় চড়ে আসছিল, সে পর্যন্ত নদীতে পড়ে ভিজে গেল। অনেক কষ্টে তাকে পানি থেকে উঠালাম ঠিকই, কিন্তু উপহার সামগ্রীগুলো সব নদীতে পড়ে গেল বাদশাহ হুজুর। রাজা বলল, আমি বাদশাহ, চিন্তা করো না, আমার একটা পোশাক নিয়ে তোমার মনিবকে দাও, সেগুলো পরেই সে আসুক। এই ফাঁকে বাদশাহ লোক পাঠালো প্রকৃত ঘটনা জানার জন্য। তারা নদীতে কাপড়ের টুকরোগুলো দেখে ভাবল ঘটনা তো ঠিক, এবং সেটাই বাদশাহকে গিয়ে সে বলল।
শেয়াল তার মনিবকে রাজ পোশাক দিয়ে বলল, এই তুজালি বেগ, প্রাসাদে ঢুকে কিন্তু জোরে সালাম দেবে, তারপর গিয়ে বসবে বাদশার পাশে, বসে এদিক ওদিক সবার দিকে তাকাবে। তুজালি বেগ পোশাক পরে রওনা হল প্রাসাদের দিকে। রাজপ্রাসাদে ঢুকতেই সে শেয়ালের পরামর্শ ভুলে গেল। প্রাসাদের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে ওপরে নিচে সব দিকে তাকাতে লাগল। বাদশাহ শেয়ালকে বলল, কি খবর, তোমার মনিব এত সূক্ষ্মভাবে সব কিছু দেখছে যেন এর আগে কখনো এসব দেখেনি? শেয়াল বলল, আসলে ব্যাপারটা তা নয়, তুজালি বেগ আপনার পুরনো পোশাক পরেছে কিনা সেজন্যে সংকোচ বোধ করছে। বাদশাহ সঙ্গে সঙ্গে বেগের জন্যে নতুন পোশাক বানাবার আদেশ দিলেন এবং তাদের থাকার ব্যবস্থা করলেন।
শেয়াল আর তার আরবাব ভালোভাবেই কদিন কাটালো প্রাসাদে। একদিন সে বাদশাহকে বলল, আমরা তো জনাব এখানে থাকা খাওয়ার জন্য আসেনি, এসেছি তোমার কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে। এখন বিয়ে দিলে বলো, নইলে আমরা চলে যাই। পথে আমার মনিবের প্রচুর মাল সামানা রেখে এসেছি, জানি না সেগুলোর কি অবস্থা। বাদশাহ অনেক চিন্তাভাবনা করে শেষ পর্যন্ত বিয়ে দেওয়ার ঘোষণা দিল। বিয়েও হয়ে গেল। বাদশাহ ৪০ জন গোলাম, ৪০ জন চাকরানি, ৪০টা উট, ৪০টা গাধা এবং ৪০টা ঘোড়ার পিঠ ভর্তি উপঢৌকন দিল কন্যার সাথে। এগুলো নিয়ে তো তুজাল বেগ পড়েছে মহাবিপাকে। কোথায় নিয়ে রাখবে এসব? রাজকন্যাকেই বা কোথায় নিয়ে উঠাবে?
শেয়াল বলল, তুমি ভেবো না, তুমি পুরো কাফেলা নিয়ে অমুক জায়গায় আসো, আমি গেলাম। এই বলে শেয়াল চলে গেল পাহাড়ের উঁচুতে চমৎকার একটি প্রাসাদে। সেখানে ছিল সাতটি বিশাল হাতি। শেয়াল হাতিদেরকে গিয়ে বলল, নিচের দিকে তাকাও, দেখছ না ধুলো উঠছে? হাতিরা বলল, হ্যাঁ তাই তো। শেয়াল বলল, রাজকন্যার কঠিন এক অসুখ হয়েছে। ডাক্তার বলেছে কন্যার সারা শরীরে হাতির তেল মাখতে হবে, সে কারণেই তারা এদিকে আসছে তোমাদের তেল বের করার জন্য। হাতিরা একথা শুনেই হুড়মুড় করে প্রাসাদ ছেড়ে পালিয়ে গেল।
শেয়াল প্রাসাদটাকে সুন্দর করে সাজালো। ততক্ষণে তুজাল বেগ তার স্ত্রী সহ প্রাসাদে এসে হাজির হল। প্রাসাদের চারদিকে তাকিয়ে বলল, এটা তো দেখছি বাদশার প্রাসাদের চেয়েও সুন্দর। এই সুন্দর প্রাসাদেই তারা জীবন যাপন করতে লাগল।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, ইরানের সামরিক শক্তি পারস্য উপসাগরীয় এলাকা সহ সমগ্র পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য ও দখলদার ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করলেও ইরান তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। আজকের আলোচনায় ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি সামর্থ্য সম্পর্কে আলোচনা করব। আজ শুনুন এ সংক্রান্ত আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব। পরিবেশনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেওয়া 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধের সময় ইরানের সেনাবাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও শক্তি সামর্থ্যে প্রমাণ দিয়েছিল। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল ওজমা খামেনেয়ি তার এক বাণীতে প্রতিরক্ষা শক্তিকে জাতির গর্ব ও অন্যতম একটি স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেছেন, জাতীয় পরিচিতি ও স্বার্থ রক্ষার জন্য যে কোনো হুমকি মোকাবেলায় দূরদর্শিতা ও যৌক্তিক হিসাব নিকাশের পাশাপাশি নিজেদের শক্তির সামর্থ্য ও যোগ্যতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। তিনি শত্রুর হুমকি কিংবা যে কোনো আগ্রাসন মোকাবেলায় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মিল রেখে নতুন করে কর্মপরিকল্পনা নির্ধারণের উপর গুরুত্বারোপ করে বলেছেন, সামরিক বিশ্ববিদ্যালয়ের গবেষকদেরকে অবশ্যই শত্রুর নতুন নতুন হুমকি কিংবা আগ্রাসনের ব্যাপারে ধারণা থাকতে হবে এবং সে অনুযায়ী তাদের মোকাবেলায় প্রয়োজনীয় আগাম ব্যবস্থা বা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তিনি বলেছেন, বিশ্বের বলদর্পী শক্তিগুলো যারা ইরানে আগ্রাসনের স্বপ্ন দেখে তাদের মোকাবেলা করাই সেনাবাহিনী সহ প্রতিরক্ষা খাতের সমস্ত শাখাগুলোকে শক্তিশালী করে গড়ে তোলার অন্যতম উদ্দেশ্য।
সর্বোচ্চ নেতার নির্দেশ মোতাবেক ইরানের প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য শাখার পাশাপাশি সেনাবাহিনীকেও আধুনিকায়ন করে গড়ে তোলা হয়েছে। বেশ কবছর আগেও বিশ্বে প্রতিরক্ষা শিল্পে ইরানের অবস্থান ছিল 23তম, কিন্তু বর্তমানে সামরিক শিল্পে এদেশটির অবস্থান 14তম। অথচ 2006 সাল থেকে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি ইরানের প্রতিরক্ষা খাতের উপর আরও কঠোর ও নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি মার্কিন নেতৃত্বে পাশ্চাত্যের কঠোর নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেছেন, বর্তমানে আমাদের প্রয়োজনীয় 90% সমরাস্ত্র আমরা নিজেরাই তৈরি করতে সক্ষম।
আকাশ প্রতিরক্ষায়ও ইরানের শক্তিশালী অবস্থান উন্নত দেশগুলোকে হতবাক করে দিয়েছে। ড্রোন প্রযুক্তিতে ইরান বিশ্বের শীর্ষ কয়েকটি দেশের কাতারে রয়েছে। ইরানের তৈরি বভার 373, শহীদ সৈয়দ 15 খোরদাদ, দেজফুল নওয়াব এবং মাজিদ প্রভৃতি অত্যাধুনিক ড্রোন ও রাডার ব্যবস্থা আকাশপথে শত্রুর যে কোনো আগ্রাসনকে প্রতিহত করতে সক্ষম। ক্ষেপণাস্ত্র শক্তিতেও ইরান বহুদূর এগিয়ে গেছে। বর্তমানে ইরানের হাতে প্রায় 1500 পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এমনকি কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই ইরান নিজস্ব পদ্ধতির অত্যাধুনিক জেট বিমান তৈরি করেছে। এছাড়া ইরান গত 1.5 বছরে সমুদ্রের শত্রুপক্ষের উপর আঘাত হানার জন্য 300 কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটিয়ে সেটাকে 1000 কিলোমিটার পাল্লায় নিয়ে গেছে। এই সাফল্য ইরানের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে বিরাট ভূমিকা রেখেছে।
বাস্তবতা হচ্ছে সাদ্দামের চাপিয়ে দেয়া যুদ্ধের অভিজ্ঞতা প্রতিরক্ষা খাত উন্নয়নে ইরানের জন্য বিরাট সুযোগ এনে দেয়। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইরান খুব দ্রুত সমরাস্ত্রে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে। বর্তমানে ইরান আরও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন করে শত্রুকে তাক লাগিয়ে দিয়েছে। ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শত্রুর উপর পাল্টা আঘাত হানার সক্ষমতা অর্জন করায় শত্রু ইরানকে হিসাব করতে বাধ্য হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা শক্তি নিয়ে শত্রুদের ব্যাপক হইচয়ের কারণ হচ্ছে নিজস্ব শক্তি অর্জনে ইরানের কর্মকর্তাদের বুদ্ধিদীপ্ত ও প্রজ্ঞাপূর্ণ পদক্ষেপ গ্রহণ। তিনি আরো বলেন, শত্রুদের হতাশা ও হইচয়ের বড় কারণ হচ্ছে তারা ইরানের সমর শক্তিতে আতঙ্কিত হয়ে পড়েছে, কিন্তু তাদের এত অপপ্রচার ও হইচয় সত্ত্বেও আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে এবং আল্লাহ তাআলার ইচ্ছা ইসলামী ইরান সামরিক ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি সেনাবাহিনীর ড্রোন বিশেষজ্ঞ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কর্মকর্তাদের এক সমাবেশে সব বিষয়ে, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তি অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন। আমরা যদি দুর্বল থাকি তাহলে শত্রুরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে উল্লেখ করে তিনি আরও বলেছেন, আমরা কোনো দেশ বা জাতির জন্যই হুমকি নই এবং নিজ দেশের নিরাপত্তা ও যে কোনো হুমকি মোকাবেলা করাই আমাদের লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি গণজাগরণ বার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে সাদ্দামের বিমান হামলা মোকাবেলায় ইরানের অক্ষমতার অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেছেন, যুদ্ধ চলাকালে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে সাদ্দামের মুহুর্মুহু বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় আমরা ছিলাম অক্ষম, এমনকি অস্ত্র সংরক্ষণের অধিকারও আমাদের ছিল না।
কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। উদাহরণস্বরূপ ইরানের সর্বোচ্চ নেতা ইরানের আকাশে মার্কিন অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করা এবং ইরাকে মার্কিন আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেছেন, শত্রু এখন ইরানের বাস্তবতা মেনে নিয়ে হিসাব করে কথা বলতে বাধ্য হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বর্তমান বিশ্বে বিবেক বর্জিত বলদর্পী শক্তিগুলোর আধিপত্য চলছে, তাদের না আছে কোনো মানবতাবোধ আর না আছে কোনো নীতি নৈতিকতা। এ অবস্থায় আত্মরক্ষার স্বার্থে আমাদের সামরিক খাতে উন্নয়নের কোনো বিকল্প নেই, কেননা বলদর্পী শক্তিগুলো যতদিন পর্যন্ত আমাদের শক্তি সম্পর্কে অবহিত হতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের নিরাপত্তা বহাল থাকবে।
যাই হোক, বর্তমানে যে কোনো পর্যায়ে শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় ইসলামে ইরানের সেনাবাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরান কখনোই কোনো যুদ্ধ শুরু করেনি, কিন্তু দেশটি প্রমাণ করেছে শত্রুর যে কোনো হুমকি ও আগ্রাসন মোকাবেলায় তারা কোনো ছাড় দেবে না। এমনকি পশ্চিম এশিয়ায় যারা নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করছে তাদেরকেও মোকাবেলার শক্তিও ইরানের রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, সেনাবাহিনী দিবস উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি সম্পর্কে বিশেষ আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন।
কথা হবে আবারও আগামী আসরে আমাদের দর্পণ অনুষ্ঠানে।
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան, Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից